তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, এই মুহূর্তে যে যেখানেই রয়েছেন, টিভি সিটির সামনে সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। রহমতপূর্ণ প্রভাতে আমরা বিশেষত একটি নির্দিষ্ট বিষয়ে আমরা আলোচনা করে থাকি, শুনে থাকি আমরা। আজও ইনশাল্লাহ এর ব্যতয় ঘটবে না, শুনবো ইনশাল্লাহ। তবে তার আগে চলুন আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, তন্মধ্য হতে একটি ফজিলত চলুন আমরা শুনে নিই। যেমনটি হাদিসে পাকে বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 200 বার দরুদে পাক পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, দরুদে পাক এমন একটি আমল, দরুদে পাকের বৈশিষ্ট্য, দরুদে পাকের ফজিলত, দরুদে পাকের মাহাত্ম্য বলে শেষ করা যাবে না। আপনি চিন্তাগ্রস্ত, দরুদে পাক পাঠ করুন। আপনি ঋণগ্রস্ত, দরুদে পাক পাঠ করুন। আপনি অসুস্থ, দরুদে পাক পাঠ করুন। বেকার, কর্মসংস্থানের সুযোগ নেই, দরুদে পাক পাঠ করুন। কবি কতই না সুন্দর বলেছেন, হর দর্দ কি দাওয়া হ্যায় সাল্লি আলা মুহাম্মদ, প্রতিটি রোগের শিফা হচ্ছে, আরোগ্য হচ্ছে সাল্লি আলা মুহাম্মদ, দরুদে পাক। তাই আমাদের উচিত হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে চলতে ফিরতে উঠতে বসতে আমাদের দরুদে পাকের অভ্যাস গড়ে তোলা। আর এই দরুদে পাকের অভ্যাস যার মধ্যে গড়ে উঠবে, তার দুনিয়া ও আখেরাত ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সুসজ্জিত হয়ে যাবে, আসানির সাথে তার তরী পার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দরুদে পাকের মাহাত্ম্য বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে আশিকে দরুদ বানিয়ে দিন। দর্শক, আজকে একটি চমৎকার আমরা বিষয় নিয়েছি, এমন একটি বিষয় যে বিষয় সম্পর্কে আমরা না জানলে হয়তো অনেকটাই আমরা পিছিয়ে পড়ব। আমাদের যে লাইফস্টাইল রয়েছে, আমাদের যে ডেইলি লাইফ রয়েছে, সেখান থেকে আমরা অনেকটাই পিছিয়ে পড়ব, কিংবা হতে পারে আমরা ক্ষতিগ্রস্তও হতে পারি এমন এক বিষয়। কি সেই বিষয় শুনবো, তার প্রথমে চলুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রু মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশনস অফ মুসলিম ইজ বেটার দেন ইটস অ্যাকশনস। So let's make some good intentions before watching this program. আমি নিয়ত করছি, আপনারাও আমার সাথে নিয়ত করুন, just from the beginning to the end we will watch this program for gaining the satisfaction of almighty Allah. আমরা এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে। অনুরূপভাবে আমরা এও নিয়ত করতে পারি যে এই অনুষ্ঠান থেকে যে সকল শিক্ষণীয় ফুল, মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয়াদি আমরা লাভ করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এর সৌরভ অন্য মুসলিম ভাইকেও আমরা এর সৌরভ দ্বারা সুরভিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব সেই মহান হাদিসে পাকের উপর আমল করে। কি সেই হাদিসে পাক? আল্লাহ নবী ইরশাদ করেছেন, বললে ওয়ান্নি ওয়ালা ওয়ায়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয়। একটি আয়ত যদি তোমার জানা থাকে সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও, আর এটাই হচ্ছে নেকির দাওয়াত, সৎ পথে আহ্বান, অসৎ কাজে বাধা দান। আর এমনটি যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফেরদৌস রেখেছেন, জান্নাতের আলা মাকাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎকর্মের প্রতি একে অপরকে উদ্বুদ্ধ করা এবং অসৎ কর্মে বাধা প্রদান করা তৌফিক দান করুন, আমিন। দর্শক, আজকের বিষয় হচ্ছে হতাশার কারণ। হতাশা এমন একটি, এটাকে বলা যায় পারিবারিক কিংবা সামাজিক একটা ব্যাধি, যে রোগ, যে সমস্যা। আমরা অনেক সময় স্ট্রেসের কথা বলি, আমরা ফ্রাস্ট্রেশনের কথা বলি, যে ফ্রাস্ট্রেশন আমাদেরকে অনেক সময় অনেকটাই পিছিয়ে দেয়, সমাজে চলার পথে, অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। সে ব্যক্তি জীবনেও হতে পারে কিংবা পারিবারিক জীবনেও হতে পারে। আর এই হতাশা, এই ফ্রাস্ট্রেশন একসময় মানুষকে আত্মহননের পথ, যখন একেবারে ডিপলি মানুষ চলে যায়, ডিপ্রেশনের মধ্যে মানুষ চলে যায়, তখন কিন্তু মানুষ আত্মহননের পথ খুঁজে নেয়। আর সেই আত্মহননের কারণে ব্যক্তি জীবনেই ধ্বংস নেমে আসে না, বরং ব্যক্তির কারণে তার পারিবারিক জীবনেও নেমে আসে অমানিশার কালো মেঘ। কালো মেঘের ঘন ঘটা নেমে আসে পারিবারিক জীবনে, সে ব্যক্তি জীবন থেকে শুরু করে ধ্বংস হয়ে যায় আরও কিছু জীবন, নিভে যায় পরিবারের সম্ভাবনাময় দিনগুলোর যে প্রত্যাশা রয়েছে সেই আলো নিষ্প্রভ হয়ে যায়। তো কাজেই আমরা হতাশা এবং ফ্রাস্ট্রেশন, এটা কি, কেন এবং কি কি কারণে আসতে পারে, এর থেকে উত্তরণের পথ কি রয়েছে, প্রতিকার কি রয়েছে, সে সম্পর্কে আমরা শুনব। পাশাপাশি এও শুনব এর ভয়াবহ দিক সম্পর্কে, এর ভয়াবহ করুণ পরিণতি সম্পর্কে। সঙ্গেই থাকবেন, কেউ কোথাও যাবেন না। চলুন প্রথমে আমরা, যেহেতু আজকে স্টুডিওতে আমার সাথেই রয়েছেন, আমার বাম পাশে রয়েছেন আমাদের মাদনী চ্যানেলের পরিচিত মুখ, বিজ্ঞ মোবাল্লিক আমাদের নিজাম আত্মারি ভাই। নিজাম ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। এরপর রয়েছেন আমার সাথে মাদনী চ্যানেলের আরও একজন, মাদনী চ্যানেলের পরিচিত মুখ, সুরেলা কণ্ঠের অধিকারী আমাদের আহমদ রেজা ভাই। কেমন আছেন আহমদ রেজা ভাই? শুরুতেই আপনার কাছে আসব হামদে বাড়ি তালা শোনার জন্য।
حسبي ربي جل جلاله ما في قلبي غير الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله
الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله
لا موجود إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله
الله الله الله الله الله الله الله الله الله الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
الله الله الله الله الله الله الله
الله شربت شربت ایمان الله شربت شربت ایمان بندر کوتی دویا بان الله شربت شربت ایمان بندر کوتی دویا بان پیو حبیب کرلن دان جینی ایمان جان لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 توتی پروانہ ہر ایک اس کا دیوانہ توتی پروانہ ہر ایک اس کا دیوانہ ڈمری کس کا مستانہ کام چکور چجانا جانا جز میں وہ ہے گل میں وہ رنگ و بو میں گل میں وہ جز میں وہ ہے گل میں وہ رنگ و بو میں گل میں وہ افغان خان گل میں وہ نغمات بلبل میں وہ
اللہ 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 اللہ
اللہ اللہ اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ امرا گناہ گر منگا ہمرا گناہ گر منگا کھوما کھونے دو خدا ہمرا گناہ گر منگا ہمی گناہ گر منگا کھوما کھونے دو خدا دیکھو نو بھی جر روزا دیکھو نو بھی جر روزا شیطہ پوڑی اکل مالا
اللہ
اللہ
اللہ اللہ اللہ اللہ اللہ اللہ
اللہ اللہ اللہ اللہ اللہ
اللہ
اللہ
اللہ
اللہ اللہ
اللہ
اللہ اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول الله صلى الله تعالى عليك وسلم.
মাদ্রী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতিটি সকাল যদি এমন হতো যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম নিয়ে শুরু করতাম, জিক্রুল্লাহ করে শুরু করতাম, হামদে বারি তালা, নাতে রসুল, এমন যেন প্রতিটা সকাল আমাদের হয়, তাহাজ্জুদ থেকে শুরু করে ফজরের নামাজ জামাতের সাথে আল্লাহ তাআলার সানাখানি করতে করতে, জিক্রুল্লাহ করতে করতে, তবেই তো এই সকাল আমাদের জন্য রহমতপূর্ণ বরকতপূর্ণ হবে। দর্শক, যেহেতু আজকের বিষয় সম্পর্কে আমরা জেনে নিয়েছি আর আজকের বিষয় হচ্ছে হতাশার কারণ, প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকে, প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকে আর সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মানুষ প্রচেষ্টাও করে থাকে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে সবার জীবনে সেই স্বপ্ন পূরণ হয় না, সেই স্বপ্ন বাস্তবায়িত হয় না, আর তখনই মানুষ কিন্তু হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, মানুষের জীবনে নেমে আসে অবসাদ, মানুষের জীবনে নেমে আসে ব্যর্থতার গ্লানি, সে নিজেকে খুব ব্যর্থ মনে করে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে মানুষের জীবনে সব স্বপ্ন পূরণ হয় না, সব মানুষ জীবনে সফল হতে পারে না, সেই সফলতার কিংবা ব্যর্থতার নানা উপলক্ষ থাকে, নানা কারণও থাকে, আমরা সে সম্পর্কে আজকে শুনব। শুধু এতটুকুই বলবো যে স্বপ্ন পূরণ হোক আর না হোক, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, কেননা ইসলামে নিরাশ হতে নিষেধ করা হয়েছে, হতাশ হতে নিরুৎসাহিত করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন সূরা আলে ইমরানের মধ্যে যে তোমরা হতাশ হইও না এবং দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাদেরকে সফলতার বিজয়ের সুসংবাদ প্রদান করে দিয়েছেন, তখন হতাশা কিসের, নিরাশা কিসের, শুনবো আমরা। রয়েছেন আজকে আমাদের সাথে মাদনী চ্যানেলের স্টুডিওতে দিব্য মুবল্লিক, আমি যাব নিজাম ভাইয়ের কাছে। নিজাম ভাই, যেহেতু আজকের বিষয় সম্পর্কে আমরা জানলাম যে হতাশার কারণ, হতাশা কি এবং কেন সে সম্পর্কেও একটু সংক্ষিপ্তভাবে আমরা শুনব, পাশাপাশি এই হতাশার কারণে কি কি ক্ষতি আমাদের জীবনে হতে পারে, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে কিংবা সামাজিক জীবনে, এরপর এই হতাশার ভয়াবহ পরিণাম সম্পর্কে, এর থেকে উত্তরণের যে পথ, কি করে আমরা এই হতাশার অতল গহ্বর থেকে আমরা বের হয়ে আসব, সে সম্পর্কেও আমরা ইনশাআল্লাহ শুনবো আপনার কাছ থেকে। তো যেহেতু বিষয় হতাশার কারণ,
আসলে হতাশা এমন একটা জিনিস, দুশ্চিন্তার কারণ, আর এই হতাশা আপনার অনেক কারণে হতে পারে। আমরা যদি এখানে আলোচনা করি, বিভিন্ন কারণ আনতে পারি, যেমন আপনার কেউ ব্যবসার মধ্যে ক্ষতি হয়ে গেল, লস হয়ে গেল, এর মধ্যে হতাশা চলে আসে, চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিয়েছে, চাকরি হাতছাড়া হয়ে গেছে, এর মধ্যে হতাশা চলে আসে।
জি,
আপনার ছেলে সন্তান বা ভাই বেরাদার যারা রয়েছে তাদেরকে ইনকাম সোর্সের জন্য, বিশেষ করে ফরেন কান্ট্রিতে পাঠানোর অনেকে চেষ্টা করে, ইউরোপ এশিয়ায়, বিদেশে যাওয়ার যখন ইচ্ছা পোষণ করে, এটা যদি আবার ব্যর্থ হয়ে যায়, এখানেও হতাশ হয়, মানুষ হতাশ হয়ে যায়, পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় কামিয়াবি না হলে, তো অর্থাৎ মোট কথা অনেক কারণ রয়েছে হতাশ হওয়ার।
আর হতাশা তো সবকিছু শেষ হয়ে যাওয়া নয়,
না,
হতাশা মানেই সবকিছু শেষ নয়,
তবে
বরং এই ব্যর্থতা মানেই সবকিছু শেষ নয়, ব্যর্থতা হচ্ছে আপনার সফলতার আমরা বলতে পারি প্রথম সোপান, যে আপনি প্রথম সিঁড়িতে ব্যর্থ হলেন, এরপর ট্রাই করুন,
চেষ্টা অবশ্যই করতে হবে,
আপনি সফল
মান যাদা যাদা যে ব্যক্তি চেষ্টা করে সে সফল হয়,
সে সফল হয়।
তো আমরা হতাশার কারণ এগুলি ঠিক আছে, কিন্তু আমাদেরকে হতাশ হলে চলবে না, কারণ আপনি সূরা আলে ইমরানের থেকে আল্লাহ পাকের রব তাআলার বাণী শোনালেন যে তোমরা হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, কেননা তোমরাই বিজয়ী হবে। এর মানে কি আল্লাহ তাআলা বান্দাকে এই মেসেজ দিলেন, এই অনুপ্রাণিত করলেন যে তোমরা অবশ্যই বিজয়ী হবে যদি হতাশ না হও,
যদি তোমরা মুমিন
হও, যদি মুমিন হও তোমরা বিজয়ী অবশ্যই হবে। তো আমরা যদি মুমিন দাবি করি, নিজেকে মুসলমান দাবি করি, হতাশা থেকে হতাশার গহ্বর থেকে বেরিয়ে এসে যদি আমরা আবারও চেষ্টা করি, যেই কাজে আমরা ব্যর্থ হয়েছি, যেটার জন্য আমাদের জীবনে হতাশার গ্লানি নেমে এসেছে, আমরা সেটা থেকে বের হয়ে যদি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে ভরসা করে আবার আমাদের চেষ্টা চালিয়ে যাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সফল করবেন, যেহেতু বিজয়ী করবেন আল্লাহ তাআলার নিজেরই ঘোষণা। তো বিজয়ী বলতে এখানে আমি যেটা মনে আসতেছে সেটা হচ্ছে এরকম হইতে পারে, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে ব্যবসা মানে যেটার মধ্যে আমার আপনার লস হয়েছে সেটাকে আল্লাহ পাক কোনো না কোনো কারণে আবার সফলতা অর্জন করার ব্যবস্থা করে দেবেন, অথবা সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় বিজয়ী মুমিনরা ওইটার মধ্যে হয় কামিয়াবি যেটা মৃত্যুর সময় আপনার ঈমান নিয়ে যদি কেউ মরতে পারে, যারা ঈমান নিয়ে মরতে পারে সেটা সবচেয়ে বড় বিজয়ী।
এখানে একটি কথা আছে নিজাম ভাই, একটি কথা এও রয়েছে যে কোনো ব্যক্তি সে জীবনে ধনী হতে চাইবে, যে আল্লাহ আমাকে এত বেশি ধন সম্পদ দাও যে আমার কানায় কানায় যেন ভরে যায়। এখন বান্দার যে গোপন ব্যবস্থাপনা যেটাকে আমরা খুফিয়া তাদবীর বলি,
গোপন রহস্য,
গোপন রহস্য যে বান্দার সাথে মানে হোয়াট উইল বি হ্যাপেন্ড টু হিম,
জি
সেই বান্দার সাথে কি ঘটবে এটা তো আমরা জানি না, আল্লাহ তাআলা ভালো জানে। এখন কোনো ধন মানুষকে, কোনো কোনো ধন সম্পদ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, তার ঈমান বরবাদ হয়ে যায়, আর আল্লাহ তাআলা নিশ্চয়ই বান্দার অমঙ্গল চান না।
অবশ্যই
কাজেই তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী সে হয়তো দুনিয়াতে সে কি হবে না, সফল হবে না, কিন্তু তার ফলাফল, তার যে নিয়ত রয়েছে সেটা আল্লাহ তাআলা পরকালে তাকে দান করবেন,
এটা কিন্তু
তার প্রতিদান।
জি, দোয়ার ক্ষেত্রে এরকম বলা হয়েছে,
জি
আমরা যে দোয়া করি আল্লাহ পাকের দরবারে, এই দোয়া যদি কবুল না হয় দুনিয়াতে, যদি মুমিনদের দোয়া কবুল না হয়, কিছু কিছু দোয়া এরকম আছে যেটা আল্লাহ পাক আখিরাতের মধ্যে কবুল করে রেখেছেন, আখিরাতের মঙ্গলের জন্য, সফলতার জন্য, মুক্তির জন্য, তখন মুমিনরা আফসোস করবে, কিছু যখন নেয়ামত পাবে আপনার জান্নাতের মধ্যে তখন আফসোস করবে যে হায় যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো। অতএব আমাদের দুনিয়াতে অথবা আখেরাতে আল্লাহ পাক মুমিনদের জন্য সফলতা রেখেছেন, বিজয়ী রেখেছেন।
ডেফিনেটলি এই যে ব্যর্থতা,
জি
কেউ কেউ জীবনে ব্যর্থতার কারণে সে তার ঈমান বরবাদ হয়ে যায়, তার মানে অসফলতার কারণে তার দেখা যাচ্ছে সে যদি দারিদ্রতার দিকে মানে দারিদ্রতার নিচে নেমে যায়, দারিদ্রতার মাঝে যদি সে থেকে যায় তাহলে তার ঈমান বরবাদ হওয়ার আশঙ্কা রয়েছে। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করে থাকেন যেন সে সচ্ছল থাকে, সচ্ছলতা তার ঈমানকে সহি সালামত রাখবে। তো সেক্ষেত্রে এই যে গোপন ব্যবস্থাপনা, খুফিয়া তাদবীর, গোপন রহস্য, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন দর্শক, যে আমাদের জন্য কোন সফলতা আমাদের জন্য কল্যাণকর। আমরা হয়তো বাহ্যিক দৃষ্টিতে মনে করি যে এই সফলতা যদি আমরা অর্জন করি তাহলে আমরা জীবনে অনেক জীবনের উচ্চ স্তরে আমরা শিখরে আমরা পৌঁছে যাব, কিন্তু সেই পৌঁছানো যে আমাদেরকে ধ্বংসের মধ্যে নিপতিত করবে সেটা তো আমরা জানি না, কেননা সব সফলতা সফলতা হয় না, সব সফলতা সফলতা হয় না, কিছু কিছু সফলতা মানুষের জীবনের ধ্বংস ডেকে আনে। তো কাজেই সেক্ষেত্রে নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে।
এক্ষেত্রে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জুমারের 53 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
সুবহানাল্লাহ।
যে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না, হতাশ হইও না, ফিরে যাইও না। তো এই জন্য তারপর আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় তিনি অতিশয়
ক্ষমাশীল,
ক্ষমাশীল, দয়াবান। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন, আল্লাহ পাকের দয়ার দিকে আমাদের ডেকেছেন, যে তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না, কোনো কাজে অসফল হলে, ব্যর্থ হলে আমি আল্লাহ তো রয়েছি। আল্লাহ তাআলার রহমত এত বেশি বান্দার প্রতি, যেটা আপনার হাদিসে মুবারাকার মধ্যে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার বান্দা যখন কোনো গুনাহ করার ইচ্ছা পোষণ করে, ফেরেশতাদেরকে বলেন যে তোমরা ওই গুনাহটা করার আগ পর্যন্ত লেখো না, গুনাহ লেখো না, হ্যাঁ যদি করেই ফেলে তবে সমপরিমাণ গুনাহ লেখো, মানে যতটুক সে করেছে সেটাই লেখো, বেশি নয়। কিন্তু যদি আমি আল্লাহ তাআলার ভয়ে সে ফিরে আসে, গুনাহটা থেকে ফিরে আসে, তখন তোমরা একটা নেকি লিখবে। গুনাহ করার ইচ্ছা পোষণ করলে গুনাহ লেখো না, যদি করে ফেলে তখন সমপরিমাণ লেখো, কিন্তু যদি ফিরে আসে তাকে একটা নেকি তার জন্য লিখবে। তারপর আবার বলেছেন, হ্যাঁ যদি আমার বান্দা নেকি করার নিয়ত করে, ইচ্ছা পোষণ করে, তাহলে করার আগেই না করলেও তুমি নেকি লেখো। ফেরেশতাদেরকে হুকুম দিলেন যে তুমি তোমরা একটা নেকি লিখে দেবে, আর যদি সে করে, মানে ওই কাজটা বাস্তবায়ন করে যেটা সে নিয়ত করেছে মঙ্গল কাজটা, তাহলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নেকি লিখো।
ইনশাআল্লাহ আমরা আসবো আপনার কাছে। কিছু কল রয়েছে নিজাম ভাই, আমরা কিছু কল সামিল করে নিই, এরপরে আমরা ইনশাআল্লাহ তাআলা হতাশার যে ভয়াবহ পরিণতি সে সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব, সে সম্পর্কে শুনব। কিছু কল রয়েছে, এরপরে ইনশাআল্লাহ আহমেদ রেজা ভাইয়ের কাছেও আমরা কালাম শুনব। জি কল শুনিয়ে দিন।
বগুড়া থেকে বাহাবুর, আমি একটি কালাম শুনতে চাই। আমার টিয়া নাই, পয়সা নাই।
মাশাআল্লাহ, টিয়া নাই, পয়সা নাই, কেন যাইতাম? ইনশাআল্লাহ সঙ্গেই থাকুক, চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের নাতকার সংগ্রহে যদি কালামটি থাকে আমরা শুনিয়ে দেব, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। জি পরবর্তী।
আমি কিশোরগঞ্জ জেলা বৈরব থেকে বলছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। আমি আপনাদের মাদানী চ্যানেলটা প্রতিনিয়ত দেখি এবং আমার পরিবার সবাই দেখে এবং খুব পছন্দ করে, খুবই ভালো লাগে।
ভালো কেনই বা লাগবে না, এই যে ভালোবাসারই চ্যানেল। দোয়া করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা না কেবল আপনাকে বরং আপনার পরিবারের সকলকে, নিকট আত্মীয় স্বজন সকলকেই এই মাদানী চ্যানেলের সাথে আমরণ সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। যেহেতু এই মাদানী চ্যানেল আমাদেরকে গুনাহ থেকে বাঁচাচ্ছে, গুনাহ থেকে বিরত থাকার জন্য তাগিদ দিচ্ছে এবং নেকির পথে আমাদেরকে ধাবিত করছে, জান্নাতের পথ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, সুতরাং এই চ্যানেলের সাথে থাকার মধ্যে আমাদের জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণ রয়েছে। নেক্সট।
আমি বারামানি থেকে বলছিলাম, মোহাম্মদ সালমান। আমি একটি গজল শুনতে চাই, শাস্ত্রে আওলা হুয়ালা আমারে নাবি।
মাশাআল্লাহ, মাদানী মোল্লা কল করেছেন, সবসে আওলা ওয়ালা আমারে নাবি, শুনবো। আহমদ রেজা ভাই আপনি প্রস্তুত থাকুন। দর্শক, যেহেতু আজকের বিষয় হচ্ছে, আমরা দেখছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, আর আজকের বিষয় হচ্ছে হতাশার কারণ, তো সঙ্গেই থাকুন, কেউ কোথাও যাবেন না, আমরা কালাম শুনবো, এরপরে ইনশাআল্লাহ আবার পুনরায় আমরা আলোচনায় ফিরে আসব। জি আহমেদ রেজা ভাই। জি
সোনার মরি কেন সাই।
हमारा नबी देने वाला है सच्चा हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे बाला हमारा नबी
दर्शक হতাশা এমন একটি বিষয় যে বিষয়ে মানুষকে ভিতর থেকে কুরে কুরে খেয়ে সেই ব্যক্তিকে অন্তঃসারশূন্য করে ছেড়ে দেয়। তার ভিতরে আর কিছু থাকে না, কোনো অনুভূতি থাকে না, ভালো মন্দের কোনো হিতাহিত কোনো জ্ঞান থাকে না। তখন তার কাছে একটি মনে হয়, একটি বিষয়ে মনে হয় যে আমি এই পৃথিবীতে একটি বোঝা, আমি এই পৃথিবীর জন্য একটি বোঝা। না আমি আমার পরিবারকে সুখ দিতে পেরেছি, না আমার ভাই বোনকে আমি সুখ দিতে পেরেছি, ভালোবাসতে পেরেছি, না আমার মা বাবাকে আমি সুখ দিতে পেরেছি। নিজেকে খুব ব্যর্থ মনে হয়, আর এই ব্যর্থতার কারণেই হতাশা ঘিরে ধরে। এই হতাশা, এর থেকে মুক্তির যে বিষয় রয়েছে, যে কিভাবে আমরা বের হয়ে আসব, সে সম্পর্কে আমরা শুনব ইনশাআল্লাহ। ফিরব নিজাম ভাইয়ের কাছে। নিজাম ভাই, একজন মানুষ যখন সে সব দিক থেকে মনে করে যে আমি ব্যর্থ, পিতা হিসাবে ব্যর্থ, আমি স্বামী হিসাবে ব্যর্থ, আমি ভাই হিসাবে ব্যর্থ, আমি সন্তান হিসাবে ব্যর্থ, তখন সে একমাত্র পথ সে খুঁজে বেড়ায় যে হুইচ ওয়ে will be best for me, কোন পথটা আমার জন্য সুগম হবে, কোন পথটা আমার জন্য উত্তম হবে। তখন সে তার চোখের সামনে যেই পথটা দেখে সেটা হচ্ছে আত্মহননের পথ। সে ভাবে যে এই পৃথিবীতে না আমি সুখ পেলাম, না কাউকে সুখ দিতে পেরেছি, না এই পৃথিবীতে আমি সফল হতে পেরেছি। আমি যদি সফল হতাম তাহলে আমার পরিবারের মানুষ, আমার সংসারের মানুষ, আমার নিকট আত্মীয় স্বজন অনেককেই আমি অনেক কিছু দিতে পারতাম, হেল্প করতে পারতাম। সেক্ষেত্রে সে তখন নিজেকে একজন শুধুমাত্র ব্যর্থ মানুষ হিসেবে সে ধারণা করে, এবং সে তখন একটাই পথ সে দেখে, আত্মহননের পথ। এই আত্মহননের কারণে সে কি আসলেই কি মুক্তির পথ খুঁজে পেতে সক্ষম হয়, নাকি সে আরও বেশি ভয়াবহতার মাঝে জড়িয়ে যায়?
এটা তো কোনো মতেই সফলতার পথ।
তার এই আত্মহননের কারণে তার পরিবারের মাঝে, তার মা বাবার জীবনে, তার স্ত্রীর জীবনে, সন্তান সন্ততির জীবনে কি প্রভাব পড়ে, সে সম্পর্কে যদি একটু আমাদেরকে খুলে ভেঙে যদি একটু বলতে।
এটা অনেক একটা খারাপ দিক, আত্মহনন বা আত্মহত্যা যেটা, এটা তো এমনিতে
এটা হচ্ছে ব্যর্থতার একটা চরম স্টেজ, একটা আলটিমেট স্টেজ, যেখানে যে মানুষ আর কোনো কিছু তার ভালো লাগে না, কারো উপদেশ ভালো লাগে না, কারো পরামর্শ ভালো লাগে না, কেউ যদি তাকে কনভিন্স করার চেষ্টা করে।
আসলে এটা একটা শয়তানি ওয়াসওয়াসাও বলতে পারেন, যে হতাশ হয়ে নিজের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া। তো উনি যারা এই পথ বেছে নেয়, সে তো চিন্তা করে যে আমি দুনিয়াতে ব্যর্থ হয়েছি, ব্যর্থতা থেকে আমি পরিত্রাণ পাওয়ার জন্য আত্মহত্যা করব। আসলে এর মধ্যে সে আরও তার অসফলতা আরও বড় ধরনের ব্যর্থের মধ্যে পড়বে যখন এই পথ বেছে নেবে, কেননা এটা একটা মহাপাপ রয়েছে। যে যেভাবে আত্মহত্যা করবে তাকে সেইভাবে সাজাও দেওয়া হবে। তো এটা কিন্তু জীবন নয়, এটা জীবনকে ধ্বংস করা। আর এটা কিন্তু এই প্রভাবটা তার পরিবারের মধ্যে, আপনি যেটা বলছেন, এটা কিন্তু আজীবন থেকে যাবে।
জি,
কীভাবে এলাকাবাসী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জানবে যে এই বাড়ির লোক এভাবে আত্মহত্যা করেছে, এটা একটা তাদের একটা আপনার লজ্জার কারণ হবে যারা জীবিত থাকবে। এই জন্য আত্মহত্যার পথ বেছে না নিয়ে যদি আমরা আল্লাহ পাকের কোরআন থেকে শিক্ষা অর্জন করি, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ,
সুবহানাল্লাহ,
যে তোমরা
ধৈর্য
এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাও,
সাহায্য প্রার্থনা।
আমি ব্যর্থ হয়ে গেছি, আমি হতাশ হয়ে গেছি কোনো কারণে, ঠিক আছে, হতাশা আসতেই পারে,
এটাই তো মুক্তির পথ।
জি, হতাশা আসতেই পারে কোনো কারণে, কিন্তু আল্লাহ তাআলার নিকট আমরা যদি সাহায্য প্রার্থনা করি যে রব তাআলা, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি আমার ভালো মন্দের মালিক, তুমি আমাকে একটা পথ দেখিয়ে দাও, তাহলে যদি আমরা আল্লাহ তাআলার নিকট সাহায্য চাই যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এই পথ থেকে উদ্ধার করো, সাহায্য চাই নামাজ এবং সবরের মাধ্যমে। তো নামাজ দো ফরজ, এটা পড়তেই হবে, আর সবর মানে ধৈর্যের মাধ্যমে আপনি যদি আল্লাহর নিকট সাহায্য চাই। আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছেন। তো যার সাথে আল্লাহ তাআলা রয়েছেন তার কিসের ভয়? তো এখানে তো আত্মহত্যা করার কোনো কারণে যুক্তি আমরা খুঁজে পাই না, কেননা আপনার হতাশার কারণে আত্মহত্যা করবেন বা আত্মহননের পথ বেছে নেবেন। যেমন হাদিসে মুবারাকার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেহ যেন মৃত্যু কামনা না করে, যদি নেককার হয় তবে বেঁচে থাকলে হয়তো সে নেক কাজ আরও বেশি করবে, আর যদি পাপি হয় তাহলে হয়তো সে তওবা করবে। এই জন্য আমি পরাজয় বলেন, ব্যর্থতা বলেন, হতাশা বলেন, যেটার মধ্যে আমি ডুবে থাকি না কেন, কিন্তু মৃত্যু কামনা করা যাবে না। আত্মহত্যা তো দূরের কথা, যে আল্লাহ তাআলার নিকট যে আমাকে নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই, এরকম করা থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কেননা ওই ব্যক্তি যদি নেককার হয় তাহলে তার নেকি করার আরও সময় থাকবে, হয়তো আরও নেকি করবে, আর যদি পাপই হয় হয়তো সে তওবা করবে, তওবা করে সে বেঁচে যাবে। এই জন্য মৃত্যু কামনা বা আপনার আত্মহত্যা, এটা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আর আপনার যেটা ডিপ্রেশন বলেন, দুশ্চিন্তা, টেনশন, মন খারাপ বা হতাশার আরেকটা কারণ হচ্ছে একা একা যাতে আমরা না থাকি। এই কাজটা হতাশাগ্রস্ত ব্যক্তি যেন একা না থাকে, একা থাকলে তাকে বিভিন্ন টেনশন চিন্তা আরও
এক্ষেত্রে দেখা যায় যে একজন মানুষ যখন হতাশা হয়, যখন সে ডিপ্রেশনে চলে যায়, সেক্ষেত্রে তার পরিবারের সদস্যদের ভূমিকা কী হতে পারে বলে মনে করেন আপনি? অনেক সময় দেখা যায় মানুষ একজন হতাশা ব্যক্তিকে, হতাশাগ্রস্ত ব্যক্তিকে আরও বেশি হতাশ করে দেয়,
এটা
আরও বেশি তাকে লাঞ্ছনা করে, অপমানিত করে, যে তোমাকে বলেছিলাম না আগেই, তুমি টাকা পয়সা সেভ করে রাখো, তুমি এই পথে চলো, তুমি বিদেশে চলে যাও, তুমি ব্যবসা করো, এখন হলো তো। এই যে তাকে খোঁটা দেয়া, তাকে লাঞ্ছনা দেয়া, তাকে আরও বেশি মানে বলা হয় যে মানে আগুনের মাঝে ঘি ঢেলে দেয়া, তো এই অবস্থায় কি মনে করেন যে পারিবারিক যা পরিবারের যারা সদস্য রয়েছে, একজন হতাশাগ্রস্ত ব্যক্তিকে হতাশার সমুদ্র থেকে তাকে উদ্ধারের জন্য তাদের কি কোনো ভূমিকা আছে?
অবশ্যই আছে। আপনার এটা মানুষকে, হতাশাগ্রস্ত ব্যক্তিকে আরও ডিপ্রেশনে ফেলে দেওয়া, এটা তো মনুষ্যত্বের কাজ নয়। এটা যদিও বাইরের মানুষে এটা করে, কিন্তু পরিবারের লোক কখনো এই কাজ করা যাবে না। পরিবারের লোক সাপোর্ট দিতে হবে তাকে, যে আপনি হতাশা হবেন না, আজকে আমাদের ব্যবসা লস হয়েছে, কি হয়েছে, আমরা ইনশাল্লাহ তাআলা আমরা আবার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ব্যবসাকে আবার উন্নত করে দেবে, চাকরি একটা চলে গেছে, সমস্যা কি রয়েছে, আমরা আরেকটা চাকরির সন্ধান করব, আমার ছেলে এই বছর বিদেশ যাইতে পারে নাই, কোনো সমস্যা নেই, এই সামনের বছর যাবে। এভাবে পরিবারের সব লোক যারা রয়েছে, যিনি বেশি নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, তাকে সাপোর্ট দেওয়া দরকার, তাকে আরও আপনার হতাশ করা এটা ঠিক হবে না।
বর্তমান সমাজে এমনও কিছু দৃশ্য দেখা যায় নিজাম ভাই, যেটা খুব মানে মর্মস্পর্শী, যে একজন হতাশাগ্রস্ত ব্যক্তি মানুষ আরও বেশি মানে মর্মপীড়া দিতে থাকে, তাকে তারা তাকে আরও বেশি কষ্ট যন্ত্রণা দিতে থাকে, যে আমার জন্য তুমি কী করেছো, আমাদের জন্য, এই সংসারের জন্য তুমি কী করেছো। মানে এক তো হচ্ছে একজন মানুষ, সে পরিবারে হতে পারে পিতা, সন্তানের পিতা, সে হতে পারে কারো না কারো ভাই, সে হতে পারে কারো না কারো সন্তান, হতে পারে কারো স্বামী, সেই হতাশাগ্রস্ত মানুষকে, সে তো একজন অসুস্থ মানুষ, মানসিক রোগী।
জি,
এক্ষেত্রে আমরা বলবো যে এটা এক ধরনের মানে মেন্টাল ডিসঅর্ডার,
সে একটা মানসিক রোগী, তাকে সেখান থেকে উত্তরণ করতে হবে, তাকে উদ্ধার করতে হবে,
পরিবারের মানুষ করতে হবে। পরিবারের মানুষ যখন তাকে আরো হতাশ করে দেবে, সেই ক্ষেত্রে সে কিন্তু একটা খারাপ পথ বেছে
নেবে তখনই। শুধু আচ্ছা আরেকটা কথা যেটা না বললেই নয়, সব মানুষ কিন্তু আত্মহননের পথ খুঁজে নেয় না।
জি,
কিছু কিছু মানুষ আছে নেশার মাঝে জড়িয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়।
এটাও বাস্তব,
নেশাগ্রস্ত হয়ে যায় যে না আমি আমার জীবনটাকে, সেটাও কিন্তু আত্মহননেরই পথ। একটা হচ্ছে স্লো পয়জন,
জি,
একটা হচ্ছে অল অন এ সার্ডেন মৃত্যুটাকে হঠাৎ করে আলিঙ্গন করা, আরেকটা হচ্ছে
নিজেকে আস্তে আস্তে ধ্বংস করে,
মানে স্লো পয়জনের মতো সে মৃত্যুর দিকে গুটি গুটি পায়ে সে এগিয়ে যাওয়া। এই যে মানে জীবন ধ্বংসকারী মরণ নেশা, অনেক সময় মানুষ অনেক অনেক মারাত্মক নেশায় মানুষ জড়িয়ে যায় শুধু এই ফ্রাস্ট্রেশনের কারণে, শুধু এই ফ্রাস্ট্রেশনের কারণে। আমরা আরও আলোচনা করবো ইনশাল্লাহ, কিছু কল রয়েছে, সে কল আমরা সামিল করে নিই, এরপর আহমেদ রেজা ভাইয়ের কাছে আবার আসবো কালাম শোনার জন্য। যে কল শুনিয়ে দিন।
সিরাজগঞ্জ থেকে বলছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজু আহমেদ। আমি আপনার চ্যানেলটা দেখে খুবই খুশি এবং আপনাদের মাদানী চ্যানেলের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, অবশ্যই দোয়া করি আপনার জন্য। আপনি যে কথা বলতে চেয়েছিলেন দোয়া অবশ্যই করি আপনার জন্য, আপনার পরিবারের জন্য। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুক, সকলকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুক, আমাদের সকলের পক্ষেই আল্লাহ তাআলা এই দোয়া কবুল করুক। জি, নেক্সট কল। যদি সংগ্রহে থাকে ইনশাল্লাহ, ছোট্ট মাদানী মুন্না না মুন্নি তাও বুঝতে পারিনি, যাই হোক তার মন খুশি করার জন্য আমরা চেষ্টা করব। সঙ্গেই থাকুন আপনি। খুব খুশি লাগে যখন আপনারা কল করেন আমাদেরকে, যখন আপনারা আমাদেরকে এসএমএস করেন, আমাদেরকে কমেন্ট করেন, খুব ভালো লাগে। অন্তত কেউ তো আছে, কেউ তো শুনছে। সত্যিকার কথা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট টু হার্ট। গুনাহের কাজে মানুষ মানুষকে সহযোগিতার জন্য আহ্বান করতে হয় না, বলতে হয় না, কিন্তু সৎ পথে আহ্বানের জন্য মানুষকে আহ্বান করতে হয়। সৎ পথে ডেকে আনার জন্য মানুষকে জানান দিতে হয়, আহ্বান করতে হয়। তো সেই আহ্বানে সাড়া যারা দেবে তারাই হচ্ছে বুদ্ধিমান, সেই আহ্বানে যারা এগিয়ে আসবে তারাই হচ্ছে সচেতন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেক মানুষকে সমাজে বোঝালে সে মনে করে যে জ্ঞান দিতে আসছে, এমনটা নয়। আমি মুসলমান, আমি যখন সৎকর্ম করব, আমি যখন নেকির কাজ করব, নেক পথে আমি ধাবিত হব, আর নেক পথে ধাবিত হয়ে আমি যখন আল্লাহ তাআলা আমাকে জান্নাতে, আল্লাহ তাআলার দয়া যখন আমি জান্নাতে যাব আল্লাহর করুণায়, তখন আমি কি করে দেখতে পারি যে আমার আরেক মুসলমান ভাই সে গুনাহ করে সে জাহান্নামে যাচ্ছে? এটা কি করে আমি দেখব? এটা আমার পক্ষে দেখা সম্ভব নয়, কেননা প্রতিটি মুসলমান, প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই। শরীরের একটি অঙ্গ, এই আঙুলকে কাটলে যতটা যন্ত্রণা এই আঙুলে হবে ততটা যন্ত্রণা কিন্তু এই আঙুলে অনুভব করবে। মস্তিষ্কের মাধ্যমে সমস্ত অঙ্গে সেই অনুভূতিটা ছড়িয়ে যায়, উপলব্ধিটা ছড়িয়ে যায়। কোনো মুসলমান ভাই যদি কষ্টে নিপতিত হয়, আরেক মুসলমান ভাইয়ের কিন্তু হৃদয়ে কাঁদে। সে সাহায্য করতে পারুক বা না পারুক, তার অন্তরে কিন্তু পীড়া দেয়, মর্মপীড়া যেটাকে আমরা বলি, ফিলিংস, এটা কিন্তু অন্তরে জাগে যে আফসোস, আমার যদি আজকে থাকতো আমি এই ভাইকে দান করতাম। এই শীতের মধ্যেই দেখুন না, যখন কোনো দরিদ্র নিঃস্ব ব্যক্তি রাস্তার মধ্যে শীতে, কনকনে শীতের মধ্যে থরথর করে কাঁপে, আর যখন কেউ রাস্তা দিয়ে হেঁটে যায় সে চিন্তা করে যদি আমার কাছে এখন সামর্থ্য থাকতো আমি তাকে একটি কম্বল কিনে দিতাম, আমি তাকে একটি শীত বস্ত্র আমি তাকে দান করতাম। অবশ্য আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছে, কিন্তু সামর্থ্য না থাকলেও তার এই যে তার ভিতরে যে একটা আক্ষেপ, তার ভিতরে যে একটা ফিলিংস, এর কারণেও কিন্তু বান্দা সওয়াব পাবে, এর কারণেও কিন্তু নেকি পাবে, এই নিয়তের কারণে। তার সামর্থ্যের এই তো কী হয়েছে, ফিলিংসটা তো থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সেই ফিলিংসটাও আজকে মরে গেছে, আমাদের সেই ফিলিংসটা ব্লান্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাব আহমেদ রেজা ভাইয়ের কাছে। জি আহমেদ রেজা ভাই, যদি আমাদের অনুরোধ অনুযায়ী যদি কালাম থাকে সেটাও শুনিয়ে দিন, পাশাপাশি আপনার পক্ষ থেকেও।
মদিনায় যাওয়ার দনা ইজাজত, মদিনায় যাওয়ার দনা ইজাজত, নবী রহমত শফি উম্মত, নবী রহমত শফি উম্মত, করাউডে কে পার প্রেমে শরবত, করাউডে কে পার প্রেমে শরবত, নবী রহমত শফি উম্মত, নবী রহমত শফি উম্মত, মদিনায় যাওয়ার দনা ইজাজত, নবী রহমত শফি উম্মত, জালা মরবুকে তে আগুনে মন, জালা মরবুকে তে আগুনে মন, প্রশান্ত যেন কভু না হয় মন, জালা মরবুকে তে আগুনে মন, প্রশান্ত যেন কভু না হয় মন, তোমারি প্রেম যেন কাঁদায় দিলে রাত, তোমারি প্রেম যেন কাঁদায় দিলে রাত, নবী রহমত শফি উম্মত, নবী রহমত শফি উম্মত, নজাওয়ার দনা ইজাজত, মুদি নজাওয়ার দনা ইজাজত, নবী রহমত শফি উম্মত, নবী রহমত শফি উম্মত, হুসেন ইবনে আলী শাহাদত, দনা মদিনায় মোরে শাহাদত, নবী রহমত শফি উম্মত, নবী রহমত শফি উম্মত, নজাওয়ার দনা ইজাজত, নবী রহমত শফি উম্মত, কি করবে আতার মাল দিয়ে, কি করবে আতার মাল দিয়ে,
হে চায় না কোষে কি করবে আতা রে মালি দিয়ে দুনিয়ার বাদশা হে চায় না কোষে শুধুই তোমায় চায় হে জানে রহমত শুধুই তোমায় চায় হে জানে রহমত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত নজাবার দনা ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত কোরআন ডেকে পান প্রেমের শরবত নবী রহমত শফি উম্মত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে তয়বা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মরণকালে ধোকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মরে তুমি বাঁচিয়ে নিও ঈমান মরণকালে ধোকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মরে তুমি বাঁচিয়ে নিও ঈমান তুমি বিলে কেউ নেই আমার হে নবীদের সুলতান দয়া করো আমায় তুমি হে নবী দোজাহান তয়বা বহু দূরে তয়বা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন 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 আমারা তার জিন্দাবাদ 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 আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ তোমার তারে সারা দুনিয়া দ্বীনের প্রসার জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার, আলা হযরত জিন্দাবাদ সদর শরীয়ত জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাধুরী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে হতাশার কারণ। এই হতাশার কারণ নানা কারণে হতে পারে, হতাশা নানা কারণে হতে পারে। অনেক সময় প্রত্যাশা ছিল ছেলে সন্তান হবে, হলো না, কন্যার সন্তান, পরপর কন্যার সন্তানের যেন ধারাবাহিকতা লেগে গেছে। এখন এই ক্ষেত্রে একজন মানুষ তার যদি ধর্মীয় চেতনা, ধর্মীয় জ্ঞান যদি থাকতো, তাহলে সে কখনোই ফ্রাস্ট্রেশন হতো না যে এক একটি মেয়ে এক একটি জান্নাতের, মানে এক একটি মেয়ের বাবা মা এক একটি জান্নাতের অধিকারী, এক একটি কন্যার সন্তান এক একটি জান্নাত স্বরূপ, কন্যা সন্তান মা বাবার জন্য রহমত স্বরূপ, কন্যা সন্তান মা বাবার জন্য খায়ের বরকত রহমত স্বরূপ কল্যাণ স্বরূপ। এটা যদি কোনো মা বাবা জানতো, তখন সে কখনোই ফ্রাস্ট্রেশন হতো না। অবশ্য মায়েরা হয় না, হয় বেশিরভাগ বাবারা, তাদের জীবনে অনেক প্রত্যাশা থাকে, অনেক স্বপ্ন থাকে, আমার বংশের প্রদীপ, আমার তো বংশ এখানেই ইতি টানতে যাচ্ছে, এমনটি নয়। আমরা এই সেই প্রাচীন চিন্তাধারা থেকে বের হয়ে আসি আলহামদুলিল্লাহ। মেয়েরা মা বাবার জন্য, আমি মনে করি একজন বাবা হিসাবে, অনেক প্রশান্তির মাধ্যম। এটা সবাই উপলব্ধি করতে পারে না, তো কাজেই এই যে ফ্রাস্ট্রেশন, এই যে হতাশা, বিশেষত অনেক পরীক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে, আশানুরূপ ফল অর্জন হয়নি, হতাশা। পরীক্ষায় ফেল করার কারণে অনেক শিক্ষার্থীকে দেখা যায় আত্মহুতি দেয়, আত্মহননের পথ তারা খুঁজে নেয়, আত্মহত্যা করে। এটা নিছক আমি মনে করি যে অনেক বড় এটা এটা একটা বোকামি, মানে আমার জীবনটা কি এতই সস্তা, ঠুনকো বিষয়ে ছোট্ট বিষয়ে আমি আত্মহননের পথ খুঁজে নেব, আমি হতাশ হয়ে যাব, আমি নিরাশ হয়ে যাব, আমার জীবনটা কি এতই মানে একেবারে সস্তা? না, এই জীবনে রয়েছে অনেক সম্ভাবনা, এই জীবনে রয়েছে অনেক পসিবিলিটি, একটা না হলো তো তাতে কি, আরও হবে সামনে, সুযোগ তো আরও আছে। এমন নয় যে এটাই শেষ সুযোগ ছিল আমার জীবনে, আর হবে না, এটা অনেকেই মনে করি আমরা। বরং ব্যর্থটাকে, ব্যর্থতাটাকে আমরা সফলতার প্রথম সোপান হিসেবে আমরা দেখি। আমরা যখন কোনো উচ্চ স্থানে যখন আমরা আরোহণ করি, সিঁড়ি ব্যবহার করি, সেই সিঁড়ির যে এক একটা ধাপ এক একটা সোপান থাকে, ব্যর্থটাকে আমরা সেই সিঁড়ির প্রথম সোপান আমরা মনে করি, যে আমি একটা ধাপ অতিক্রম করলাম, আমাকে আরো ধাপ এগিয়ে যেতে হবে। এইভাবে যদি আমরা চিন্তা করি,
মানুষের আপনার ব্যর্থ হলেই সফল হওয়ার একটা চিন্তাধারা আরো বেশি করে জাগ্রত হয়। মাঝে মধ্যে পরাজিত হওয়া ভালো, পরাজিত হলে তাকে তার গন্তব্যে স্থলে পৌঁছার জন্য আরো চেষ্টা করার আগ্রহ সৃষ্টি হয়। এজন্য আমরা
খুব চমৎকার,
হতাশ যদি না হয়, হতাশ না হয় আবার পুনরায় চেষ্টা করি, কেননা আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি যেটার জন্য হতাশ হয়েছি যে কারণে, যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি সামনে যাই, তাহলে এর মধ্যে আপনার সুন্দর সুসংবাদও রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্যে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে,
সুবহানাল্লাহ,
বেহেশতে প্রবেশ করবে। তারা কারা? তারা ওই সমস্ত লোক যারা মন্ত্রতন্ত্র করায় না, অশুভ লক্ষণে বিশ্বাস করে না, আর যারা নিজেদের রব তাআলার প্রতি, পালনকর্তার প্রতি পূর্ণ ভরসা রাখে। তো এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখি যে আমি আজকে ব্যর্থ হয়েছি, আমি যদি চেষ্টা করি আমাকে আল্লাহ তাআলা সামনে আমাকে সফলতা দান করবেন। আল্লাহর প্রতি যদি ভরসা রাখি, ইনশাআল্লাহ তাআলা আমাদের ব্যর্থতা কাটিয়ে, হতাশা কাটিয়ে আমরা আবার হাসি মুখে চলাফেরা করার করতে পারব।
আল্লাহর প্রতি আমরা ভরসা রাখব,
জি,
সেই স্থলটুকুকে তো আমরা ভুলে যাই। আমরা উপলক্ষকে আমরা ভরসা করি। যেমন ফর এক্সাম্পল, আমার এখন টাকা নেই, আমি মনে করছি যে আমি বিদেশে যেতে পারছি। আমার এখন টাকা নেই, আমি মনে করছি আমি এখন ব্যবসা করতে পারছি না। আমার টাকা নেই, আমি এখন যে কোনো একটা উদ্যোগ নিতে পারছি না সফলতার। অর্থাৎ এই টাকাটাকেই মানুষ সর্বময় ক্ষমতার উৎস মনে করে, উপলক্ষকে। অথচ যিনি উপলক্ষকে সৃষ্টিকারী, অর্থাৎ খালিকে আসবাব, সেই খালিকে আসবাবের প্রতি আমাদের কিন্তু ভরসা শূন্যের কোঠায় বলা চলে। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি আমাদের ভরসা নেই, আমাদের ভরসা হচ্ছে উপলক্ষের উপর।
উপলক্ষের উপর ভরসা করলে তো চলবে না, এটা একটা ইয়া মাত্র। আমাদের সফলতা অর্জন তো আমাদেরকে আল্লাহ তাআলা করাবেন, তবে আমাদের এটা প্রয়োজন, যেগুলি প্রয়োজন আর মকসুদ কিন্তু এক নয়। মকসুদকে, উদ্দেশ্যকে সফল করতে কিছু প্রয়োজনীয় জিনিস আমাদেরকে সঙ্গে রাখতো। তো টাকা পয়সা এটা তো আমাদের প্রয়োজন, কিন্তু এটা তো আমাদের ভরসা হতে পারে না।
এটাকে আরেকটু যদি আমি অ্যানালাইসিস করি, আরেকটু মানে ইজিলি যদি একটু বোঝাই, যে অনেক সময় আমরা অসুস্থ হলে আমাদের কনসেন্ট্রেশন কিন্তু চলে যায় মেডিসিনের দিকে, যে আমি এই ওষুধটা খাবো আমি সুস্থ হব, আমি ওই ওষুধ খেলে আমি আরোগ্য লাভ করব। আরে ভাই, এই ওষুধের মধ্যে কি আছে?
শিফা তো ওষুধের মধ্যে নাই,
ওষুধের মধ্যে নেই শিফা, আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওষুধ হচ্ছে একটা মাধ্যম, একটা উপলক্ষ, সেটাকে গ্রহণ করতে হবে। আমি মাধ্যমটাকেও ছাড়তে পারছি না, মাধ্যমকে ছাড়ারও হুকুম নেই, উপলক্ষকে গ্রহণ করতে হবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে
আল্লাহ তাআলার উপর,
খালিকে আসবাবের প্রতি, যিনি আসবাবকে সৃষ্টি করেছেন, উপলক্ষ যিনি সৃষ্টি করেছে।
আসলে এরকম একটা ঘটনা আমি কিতাবে পড়েছিলাম যে হযরত মূসা আলাইহিস সালাম,
জি,
তো উনি একবার অসুস্থ হলেন, অসুস্থ হয়েছেন, তো এলাকাবাসী, ওনার সগরিদ বা উম্মতি যারা ছিলেন, তারা একটা হাকিমের কথা বললেন যে উমুক হাকিমের কিছু ঔষধ আছে, এটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি ভালো হয়ে যাবেন। এটা প্রসিদ্ধ কথা, মানে সব জায়গায় এটা জানে যে ওনার ওষুধে আল্লাহ তাআলা ভালো করেন। তখন উনি এটা গ্রহণ করেন নাই, না, মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলেন যে আল্লাহ তাআলাই আমাকে সুস্থ করবেন। তো এভাবে যখন উনি ভরসা করলেন মূসা আলাইহিস সালাম, একদিন, দুই দিন, তিন দিন, এভাবে দিন দিন অসুস্থতা বেড়েই চলছে কিন্তু সুস্থ হচ্ছেন না। তখন আল্লাহ তাআলা এলান করলেন মূসা আলাইহিস সালামকে, হে মূসা, আপনি ওষুধ গ্রহণ করেন, আপনি হাকিমের যে ইয়াটা রয়েছে ওই মাধ্যমটা গ্রহণ করেন, মাধ্যম গ্রহণ যদি না করেন তাহলে আমি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করব না। তখন আল্লাহ তাআলার পয়গাম পেয়ে মূসা আলাইহিস সালাম সেই ঔষধকে, দাওয়াকে গ্রহণ করে নিলেন, এবং আল্লাহ তাআলা আরও ইরশাদ করলেন যে আপনি মনে করেন না যে ঔষধ গ্রহণ করলে যে আল্লাহ তাআলার উপর থেকে ভরসা, আমার থেকে ভরসা চলে যায়, না, বরঞ্চ এই ঔষধের মধ্যে শেফাকে দিয়েছে, এটার মধ্যে শেফা তো আমি আল্লাহ তাআলাই দিয়েছি, সুতরাং এটা গ্রহণ করলে আপনার আল্লাহর প্রতি ভরসা হারাবে না। এই জন্য আপনি যেটা বলেছিলেন, আমাদেরকে ভরসা করবো আল্লাহ তাআলার উপর, ঠিক আছে, কিন্তু মাধ্যমকে আমরা কি গ্রহণ করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু মাধ্যমকে আমরা ভরসা করব না, মাধ্যমের উপর ভরসা করব না।
অর্থাৎ এটার বিষয়টা এভাবেও আমরা নিতে পারি, কোনো এক ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করলো আর ঘর থেকে বের হলো, ঘরে তালা বন্ধ করলো না,
জি,
আল্লাহ তো, আল্লাহই রক্ষণাবেক্ষণকারী, আল্লাহই হেফাজতকারী, আল্লাহই দেখবেন আমার ঘর, তো এই ঘর সে খোলা রেখে চলে গেল, ঘরের দরজা ছিল, দরজায় কড়াও ছিল, ঘরে তালাও ছিল, কিন্তু সে তালাটা লাগায়নি, ভরসা আল্লাহর প্রতি। তো ওলামায়ে কেরাম বলেন যে এমনটা করা এটা আল্লাহ তাআলার ভরসার সাথে এটা তামাশা করা।
জি জি,
ভরসার প্রতি এটা তামাশা করা, ফান করা। প্রথমে আপনাকে আসবাব যেটা, উপলক্ষ যেটা, সেটাকে বরণ করতে
হবে,
আগে তালা মারতে হবে, ঠিক মতো তালা মেরে আবার চেক করতে হবে তালাটা লেগেছে কিনা। অনেক সময় তাড়াহুড়োর মাঝে আমরা চাবি ঘুরিয়ে চলে যাই, তালা কিন্তু খোলাই থাকে।
জি,
দেখতে হবে তালা লেগেছে কিনা। এরপর আল্লাহ তাআলার প্রতি ভরসা করতে হবে,
তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি উটনি বেদে তাওয়াক্কুল করো, আগে উটনিকে তুমি গাছের সাথে বা খুঁটির সাথে বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা করে তুমি যেখানে যাও সেখানে যেতে পারো। কিন্তু আমি যদি আমার উটনিকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করে চলে যাই, তো এটা তো ছেড়ে দিলে এটা অন্য জায়গায় চলে যাবে। এই জন্য আমাদেরকে রেজাল্টের জন্য আল্লাহর উপর ভরসা, আর আমাদের মাধ্যমটা উপলক্ষটাকে গ্রহণ করে নিতে হবে। তো সেই জন্য আমরা হতাশাগ্রস্ত যারা রয়েছি, আল্লাহ তাআলার উপর ভরসাও করব এবং আমার
প্রচেষ্টা
চালিয়ে যেতে হবে।
কিন্তু আমরা প্রচেষ্টার উপর ভরসা করি, আমি পরীক্ষার খাতায় ভালো লিখতে পারিনি তাই ফেল করেছি, আমি পরীক্ষার অনেক লিখেছি আমি পাস করবই, দেখা যায় যে অনেক লেখার পরেও সে আশানুরূপ ফল পায় না, ফেল করে। তো আসলে মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, উই মাস্ট ট্রাই এগেইন অ্যান্ড এগেইন, আমাদেরকে বারবার চেষ্টা চালাতে হবে। ব্যর্থতার পরেও, ব্যর্থতা মানেই সব কিছু শেষ নয়, ব্যর্থতার পরে আমাদেরকে আবার পূর্ণ দমে আবার শুরু করতে হবে, চেষ্টা করতে হবে একের পর এক, আর ভরসা রাখতে হবে আল্লাহ তাআলার প্রতি। কেননা সফলতা কিংবা ব্যর্থতা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যেমনটি আমরা বলে থাকি যে অনেক সময় ওলামায়ে কেরামের মুখেও শুনেছি যে অসুস্থতা যে রয়েছে, রোগ ব্যাধি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আর শিফা আরোগ্য এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তাহলে আমাদের ঈমান হবে মজবুত, আল্লাহ তাআলার প্রতি আমাদের আস্থা আরো বেশি সুদৃঢ় হবে। আমরা উপলক্ষের প্রতি নই, বরং উপলক্ষ যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার প্রতি আমরা ভরসা রাখব, তবেই আমরা ব্যর্থতার মধ্যে পড়লেও আমাদের ইনশাআল্লাহ তাআলা অন্তত শেষ যে আশ্রয়স্থল, ভরসার আশ্রয়স্থলটুকু সেটা অবশিষ্ট থেকে যাবে, আর না হলে তো আমি সেটাই হারিয়ে ফেললাম। পরিশেষে একটি কল রয়েছে, কল সামিল করে নিই, এরপর আহমেদ রেজা ভাইয়ের কাছ থেকে আরও একটি কালাম শুনব, এরপর ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের ইতি টানব। জি, কল শুনিয়ে দিন।
জামালপুর শেরপুর, আমার নাম হল মিন্টু মিয়া। আপনার অনেক ভালো লাগে, হাদিস বলেন আমাকে খুব ভালো লাগে।
আল্লাহ তাআলা এই ভালো লাগাকে স্থায়ী করে রাখুক। আর বর্তমান যুগে এই মাদানী চ্যানেল আমাদেরকে যেভাবে নেকির পথ দেখাচ্ছে, মুক্তির পথ আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, বাতলে দিচ্ছে, আমাদেরকে নাজাতের পথের দিকে আমাদেরকে ধাবিত করছে, জান্নাতের পথ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, এতদূর সত্ত্বেও যদি এই মাদানী চ্যানেলের অবদান, মাদানী চ্যানেলের বৈশিষ্ট্য, মাদানী চ্যানেলের যে ভূমিকা রয়েছে এটাকে যদি আমরা রিয়েলাইজ করতে না পারি, তাহলে এর চেয়ে কী বলবো, এটাও একটা ব্যর্থতা আমাদের বোঝার মাঝে যে আমরা মাদানী চ্যানেলকে বুঝতে পারলাম না, সেক্ষেত্রেও আমরা ব্যর্থ হলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আহমেদ রেজা ভাই, পরিশেষে সংক্ষিপ্তভাবে একটি কালাম শুনিয়ে দিন, এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা পরিসমাপ্তির দিকে যাব।
আমারি মনে বাসনা, আমারি মনে বাসনা, দেখব সোনার মদিনা, আমারি মনে বাসনা, আমারি মনে সোনার দেখব সোনার মদিনা আমারি মনে এইব সোনার লাগছে মন হয়তো নবীন ডাকবেন মদিনা মোরে লাগছে মন হয়তো নবীন ডাকবে মদিনা মোরে গিয়েছে দেখব সোনার মদিনা আমারি মনে
সোনা মাশাআল্লাহ। সময় একেবারে শেষ পর্যায়ে, নিজাম ভাই সংক্ষিপ্ত কিছু মাদারি ফুল চাচ্ছে, দুই মিনিট।
আসলে আজকের যে বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ, হতাশার কারণ। হতাশার আমরা অনেক কারণ এখানে আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু এরপরও আরও অনেক বিষয় রয়ে গিয়েছে। আমরা শেষ পর্যায়ে এটাই বলবো যে কোনো কাজে আমরা ব্যর্থ হলে হতাশ হব না। তো যেহেতু আমরা মুসলমান রয়েছি, আমাদের রব তাআলা রয়েছে, আমাদের খালিক রয়েছেন, আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আমরা পুনরায় যদি আবার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আমরা সফল হতে পারবো। আর হতাশাগ্রস্ত ব্যক্তিকে আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমরা যারা দেখছি অনুষ্ঠান, আমরা যেন আরও তাকে হতাশার মধ্যে ফেলে না দিই, তাকে সাপোর্ট করব আমরা যে এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করবে। এভাবে সবাই যদি আমরা তাকে সহযোগিতা করি, ইনশাআল্লাহ তাআলা হতাশাগ্রস্ত ব্যক্তি একদিন সফলতার মুখ দেখতে পাবে
মাশাআল্লাহ। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি একেবারে। যাওয়ার সময় এতটুকু বলবো যে আজকের আলোচনা থেকে যে মূল বিষয়টা উঠে এসেছে যে এই হতাশা থেকে কী করে উত্তরণ আমাদের হবে, সেটা হচ্ছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের সাথে আমাদেরকে লেগে থাকতে হবে সফল হওয়ার জন্য, ব্যর্থতার গ্লানি মুছে ফেলার জন্য। আরও একটি টিপস হচ্ছে, আমল হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ, 33 বার তসবি অর্থাৎ সুবহানাল্লাহ এবং 34 বার তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার পাঠ করব ইনশাআল্লাহ। এর দ্বারা আমাদের অন্তরে আমরা প্রশান্তি পাব এবং আমাদের মন থেকে ধীরে ধীরে হতাশা দূরীভূত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমলের তৌফিক দান করুন। দর্শক, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসুন আমরা প্রিয় নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালামের নজরানা পেশ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখন স্বপনে সোনা মদনী মদিনাওয়ালা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমার নূরের সৃষ্টি সারা চন্দ্র সূর্য গ্রহ তারা, সর্বসময় জ্বলছে তারা, শুধুই তো মারি মধুর নাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।
আসুন আমরা পরিসমাপ্তি দোয়া পাঠ করে নিয়ে সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ۔ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله
عليه وسلم۔ فجرের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।